আমরা জানি যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস আজ রবিবার তিন দিনের সফরে পাকিস্তানে রয়েছেন এই মুহূর্তে, এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছেন যে যেসব দেশে আফগান শরণার্থীরা রয়েছেন দীর্ঘদিন ধরে, সেই সব দেশকে সাহায্য করার জন্যে। এবং আমরা জানি যে এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে 46 লক্ষ আফগান শরণার্থী রয়েছেন, যার মধ্যে 27 লক্ষের মতন নিবন্ধীকৃত শরণার্থী, এবং এর 90% রয়েছেন পাকিস্তানে প্রায় 14 লক্ষের মতো, এবং ইরানে রয়েছেন 10 লক্ষের মতো। তো এরা নানান রকম সমস্যার মধ্যে রয়েছেন, এবং যে দেশে রয়েছেন সেসব দেশের জন্যও নানান ধরনের সমস্যার সৃষ্টি করছেন, ঠিক একই রকমভাবে যেমন বাংলাদেশে 10 লক্ষাধিক শরণার্থী রয়েছেন, রোহিঙ্গা শরণার্থী, তাদের কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকেও, সামাজিক নানা জটিলতাও দেখা দিচ্ছে। তো কি মনে হয়, এরকম পরিস্থিতি বিশ্বে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, তাই না?
আসলে মানে আমরা একটা পরিবর্তিত বা পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে তো যাচ্ছি। যেমন আমরা যদি চিন্তা করি যে বিগত 30 বা 40 বছর আগে যে ধরনের রাজনৈতিক টানাপোড়েন বা যে ধরনের যুদ্ধ বিগ্রহগুলো বিভিন্ন দেশে ছিল, আমরা যদি বলি যে আফ্রিকায় অথবা এমনকি এই অঞ্চলেও, এই আফগানিস্তান সহ বিভিন্ন অঞ্চলে, সেটি কিছু পরিবর্তন এসেছে, আবার নতুন নতুন জটিলতা, আন্তর্জাতিক জটিলতা তৈরি হয়েছে। তো শরণার্থীদের ঘটনাগুলো এরকম হয় যে মানুষ যখন একেবারে চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছায়, যখন তার জীবন বিপন্ন হচ্ছে তার নিজের দেশে, এবং জীবন বিপন্ন হওয়ার মতো যে ঘটনা, এবং সেটা বিশেষ করে মানব সৃষ্ট সমস্যার কারণে, সেটি মানে খুব দ্রুত সমাধানের দিকে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ সেখানে দুটি পক্ষ থাকে, অনেক ক্ষেত্রে অনেকগুলো পক্ষ থাকে, এবং সেই পক্ষের জটিলতা, তাদের টানাপোড়েনের কারণে রাজনৈতিক, এমনকি সেখানে রাজনৈতিক সহিংসতা, সশস্ত্র যুদ্ধ, এরকম একটি অবস্থার মধ্যে সাধারণ নাগরিক গুলো যখন পরে দেশ থেকে অলমোস্ট বিতাড়িত হন, তখন তারা যখন যেখানে যান সেখান থেকে আর অচিরেই নিজের দেশে ফিরে যাওয়ার মতো ঘটনা ঘটে না। এটা যদি আমরা বলি প্যালেস্টিনিয়ান যে শরণার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, আফগানিস্তানের যারা তো, এবং আপনারা যেটা বলছিলেন যে রোহিঙ্গাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে কি, এটার দীর্ঘমেয়াদী ভাবেই এটা চিন্তা করতে হবে যে তারা যেই দেশে থাকছেন সেই দেশে, এবং সেটা অনেক ক্ষেত্রেই হয়তো একটি দেশ নয়, যেটি জাতিসংঘের কর্তা ব্যক্তির কাছ থেকে এসেছে, তো এটা দীর্ঘকালীন ভাবেই অনেক দেশ যারা তাদেরকে থাকার বা কিছুটা আশ্রয়ের সুযোগ দিচ্ছেন সেটা কিছুটা দীর্ঘদিনের কথা চিন্তা করতেই হয়। সেখানে অবশ্যই কখন আর নতুন জটিলতা তৈরি হয়, সেই দেশের যে মানুষরা আছেন অর্থাৎ যেখানে আশ্রয় দেওয়া হলো সেই দেশের সাধারণ জনগণ আর যারা আশ্রয় প্রার্থী হয়ে এসেছেন তাদের মধ্যে একটা টানাপোড়েনের জায়গা। এটা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু আবার এটি খুব সহজে এটাকে নিজেদের ওই দেশের আভ্যন্তরীণ যে সম্পদ, যে সহায়তার জায়গাগুলো, সেগুলোর মধ্যে দিয়ে সমাধান করতে পারাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, যে কারণে অনেক সময় আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ সংস্থা, তারাও জড়িত থাকে। তো মূল বিষয়টি হচ্ছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রাখা, এটা জাতীয় পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহায়তার জায়গায়, যে যখন কেউ শরণার্থী হচ্ছে এটা ধরেই নিতে হবে যে এটি অনেক বছরের জন্য একটি অবস্থা, যেটা অনেক বছরের জন্য চিন্তা করতে হবে যে কি কি সমস্যা হতে পারে এবং সেটা কিভাবে মোকাবেলা করা যেতে পারে।
জি, আপনি যেমন কিনা উল্লেখ করলেন যে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন আর কোনো উপায় থাকে না খেয়ে পরে বাঁচবার, নিরুপায় হয়ে ভিটে মাটি থেকে দূরে চলে যায় মানুষ আশ্রয়ের সন্ধানে, খাদ্যের সন্ধানে, এবং দেখা গিয়েছে যে কোনো কোনো শরণার্থী গোষ্ঠী, যেমন ফিলিস্তিনি, তাদের প্রজন্ম পাল্টে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা শরণার্থী শিবিরেই রয়ে গিয়েছেন। তো এরকমভাবে দেখা গেছে যে তুলনামূলকভাবে স্বল্পবিত্তের দেশগুলোর ওপরে এই শরণার্থীদের বোঝা বেশি করে পড়ছে, অথচ এই পৃথিবী এখনো অনেক প্রশস্ত, অনেক দেশ আছে, বিত্তশালী দেশ আছে, তাদের স্থান সংকুলানের কোনো অভাব নেই, তারপরেও তারা এই দায়িত্ব ঘাড়ে নিতে চাইছে না। তো এই যে অনীহা, এটা কতদিন এই পৃথিবীকে সহ্য করতে হবে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, এটা একটা ভালো প্রসঙ্গ যে বিশেষ করে নিম্নবিত্ত বা স্বল্প আয়ের দেশগুলোর উপরই এই যেন পুরো দায়টা গিয়ে পড়ে এবং অন্যান্য দেশের প্রতি হয়তো দায়ের জায়গায় আসে না। সেটা আমি বলবো যে এটা গত কয়েক বছরে আন্তর্জাতিক প্রেক্ষাপটে অভিবাসী, শরণার্থী এসবের ব্যাপারে উন্নত বিশ্বের প্রতিক্রিয়া এবং তারা কিছুটা প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে। সেক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে গত 5-7 বছরে ইউরোপ, আমেরিকা এবং এমনকি দক্ষিণ আমেরিকারও বিভিন্ন জায়গায় যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে এবং যে ধরনের রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, তারা কিছুটা রক্ষণশীল, কিছুটা নিজেদেরকে গুটিয়ে রাখা, নিজেদের আভ্যন্তরীণ জায়গাটি এবং নিজের যারা দীর্ঘদিন ধরে অধিবাসী সেখানকার তাদের প্রতি মনোযোগ সেইটা রয়েছে। এটা কিন্তু আগে অন্যরকম ছিল। আমরা যদি এমনকি ব্রিটিশ ঔপনিবাসিকবাদের কথাও চিন্তা করি, তার পরবর্তী সময়ে কমনওয়েলথের জায়গা থেকে যে অনেক রাষ্ট্রই, অনেক উন্নত রাষ্ট্রই বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন রঙের, বিভিন্ন সংস্কৃতির মানুষদের সহাবস্থানের একটা জায়গা তারা তৈরি করেছিলেন, মাল্টিকালচারালিজম, বহু সংস্কৃতি মানুষের একটা সন্নিবেশ ঘটানোর চেষ্টা করেছেন। কিন্তু সেসব দেশেই এখন সাম্প্রতিককালে রাজনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, এমনকি নাগরিক জীবনের মাঝখানে এক ধরনের সহনীয় জায়গাটা কমে আসছে, সহনশীলতার জায়গা এবং সহানুভূতির জায়গাটা কমে আসছে। এইটা সামগ্রিক ভাবে এইটা কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তারা প্রতিক্রিয়াশীল হচ্ছে। আমরা যদি চিন্তা করি যে সিরিয়া থেকে যারা তার সেখানকার যে রাজনৈতিক টানাপোড়েন এবং সেখানে ইসলামী জঙ্গিবাদের যে উত্থানের যে ঘটনা ঘটছিল সেটার কারণে মানুষগুলো সিরিয়া থেকে পালিয়ে চলে আসছিলেন, তারা যখন ইউরোপে প্রবেশের চেষ্টা করলেন সেই সময় কিন্তু ইউরোপেরও টনক পড়লো এবং তারা তখন সেখানে তার কাটার বেড়া দেওয়া এবং সেখানে তাদের জননিরাপত্তার কথা বলে তারা তখন কিন্তু যথেষ্ট শঙ্কিত হয়ে উঠলেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন কিছু দিক নির্দেশনা জাতিসংঘের দিক থেকেও আসা শুরু হলো, যেখানে বলা হচ্ছে গ্লোবাল কম্প্যাক্ট অন রেফিউজিস। এটি একটি নতুন দলিল এবং এটা বিশেষ করে গত 3-4 বছরের মধ্যেই এটি তৈরি করা হয়েছে। মূলত এই সিরিয়ার যে ঘটনা এবং সেটার কারণে উত্তর আফ্রিকা থেকে যেই মানুষের ঢল ইউরোপের দিকে যাওয়ার চেষ্টা করছে সেটাকে কিভাবে মোকাবেলা করবে, তার মাঝখানে তুরস্ক রয়েছে যারা পশ্চিম এবং পূর্বের একটা সন্নিবেশের জায়গা, তুরস্কের কি ভূমিকা থাকবে, আবার তুরস্কেরও রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সেখানে রক্ষণশীল একটি রাজনৈতিক দল সেখানে ক্ষমতায় রয়েছে। তো সেখানে সবকিছু চিন্তা করে কিন্তু এখন নতুন ভাবে শরণার্থীদেরকে বিশ্লেষণ করা হচ্ছে এবং তাদের সহযোগিতার জায়গাটা কি হতে পারে। সেখানে অবশ্যই যেটা আপনি বলছিলেন যে দায়টা অনেক সময় পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে, তবে আন্তর্জাতিক জায়গা থেকে যদি জাতিসংঘেরও যে ভূমিকাটি রয়েছে তারা যদি সেটা সমানভাবে, সমভাবে, সম গুরুত্ব দিয়ে পালন করতে পারেন, অবশ্যই সেখানে কিছু দায়ভার অন্যান্য রাষ্ট্রের প্রতি আসবে। যেটি দেখা যায় যে রোহিঙ্গাদের ব্যাপারেও দেখা গিয়েছে যে যে সহায়তার হাত বাড়ানোর, অর্থাৎ আর্থিক সহায়তা, সেটার ক্ষেত্রে কিছু কিছু দায়ভার উন্নত রাষ্ট্রগুলো নিয়ে থাকেন, কিন্তু সরাসরি মানুষগুলোকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদের একজন একটা অনীহা এবং পাশ কাটানোর একটা জায়গা রয়েছে। এইটি আন্তর্জাতিকভাবে আলোচিত হওয়া দরকার এবং সমালোচিত হওয়া দরকার, যাতে এই গ্রহণযোগ্যতার জায়গাটি সকল দেশের জন্যই সমভাবে প্রযোজ্য হয়, বিশেষ করে যেখানে কিছুটা জীবনযাত্রার মান কিছুটা উন্নত, যারা অন্তত অন্য দেশি মানুষকে বা বিপদগ্রস্ত মানুষকে সহায়তার হাতটা বাড়ানোর ক্ষেত্রে হয়তো কিছুটা সহজভাবে তারা সেটা দিতে পারবে। এটা মানসিকতার পরিবর্তনের প্রয়োজন এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন।
জাতিসংঘ মহাসচিব আফগান শরণার্থীদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। এই খবরটা যখন আমরা দেখছি, পাশাপাশি আমরা আফগানিস্তান থেকে আরেকটা খবর জানতে পেরেছি, সেটা হচ্ছে যে কে বা কারা 9 মাদকাসক্ত গৃহহীন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে আজকেই, এবং দেখা যাচ্ছে যে আফগানিস্তানে মাদকাসক্ত ব্যক্তি রয়েছে আনুমানিক 25 লক্ষের মতো, এবং অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে অভিবাসী গোষ্ঠী মাদক ব্যবসা বা মাদক চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায়, আমরা যেটা রোহিঙ্গাদের ক্ষেত্রেও দেখতে পেয়েছি। তো এই দুটো সমস্যা মিলে বিষয়টি আরো জটিল হয়ে দাঁড়াচ্ছে। তো এ ব্যাপারে আপনার কোনো বিশ্লেষণ?
যে এক্ষেত্রে আসলে যেটা বলা যায় যে অভিবাসী বা শরণার্থীদের দিকে অঙ্গুলি নির্দেশ করা হয়, কিন্তু অনেক সময় তারা এই ছকের গুটি মাত্র, এখানে যারা ছকটা চালছেন বা দানগুলো দিচ্ছেন তারা নেপথ্যে থেকে যান। নেপথ্যে এরা অনেক সময় ড্রাগ লর্ড যারা এই ব্যবসাগুলোকে নিয়ন্ত্রণ করেন, সেটার মধ্যে মাদক রয়েছে, সেটার মধ্যে অস্ত্র রয়েছে, এমনকি মানব পাচারের যারা মানব পাচার চক্রের হোতা বা যারা এই ব্যবসাগুলোকে নিয়ন্ত্রণ করেন এবং মূল ফায়দাটা লোটেন, সেইখানে মাঠ পর্যায়ে এদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে যারা একটু যাদের যে আপনি যেটা বলছিলেন যাদের পিঠ দেয়ালে থেকে যায় সেই মানুষগুলোকে তারা কাজে লাগায়। অর্থাৎ এক ধরনের একটা ব্ল্যাকমেইল করার মতো একটি ব্যাপার, যে মানুষটির কোন সহায় নেই তাকে এমন কিছু প্রলোভন দেওয়া হচ্ছে যে খুব সহজে সে কিছু উপার্জন করতে পারে, কিন্তু ঝুঁকিটার মুখে কিন্তু সেই যারা নেপথ্যের নেতা এসব কর্মকাণ্ডের তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকতে পারছে, কারণ তারা সামনে ঠেলে দিচ্ছে যারা একটু নিজেদের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত না বা যারা নিজেরাই অনেক ধরনের টানাপোড়েনের মধ্যে থাকছে। আপনি যদি আফগানিস্তানের কথা যেটা বললেন মাদকাসক্তদের কথা, এটিও কিন্তু কোনো নতুন ব্যাপার নয়। আফগানিস্তানকে বলা হয় যে বিশ্বের মাদক চালানের ক্ষেত্রে একটি বড় ক্ষেত্র, ওখানে বিশেষ করে পপির যে চাষ হয় সেটি বহু বছরের একটি ঐতিহ্য বলা যেতে পারে, এবং সেটির মধ্যে বিভিন্ন দেশের যারা আন্তদেশীয় নেটওয়ার্ক এই সমন্বয়গুলো করেন মাদক চালানের ক্ষেত্রে, এবং সেটা পশ্চিমা বিশ্বেও কিন্তু অনেক সময় আফগানিস্তান থেকেই বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন রুট ধরে বিশ্বের বিভিন্ন দেশে মাদক পাচার হয়ে থাকে এবং বিক্রি হয়ে থাকে, যেটির একটা উৎপত্তি স্থল হচ্ছে আফগানিস্তান। সেখানে স্বাভাবিকভাবেই সেটি এত সহজলভ্য একটি জায়গা, এবং সেখানে অনেক সময় যারা সেখানকার কর্তৃপক্ষ তাদের দৃষ্টির আড়ালে বা যারা হয়তো দেখেও দেখেন না তার মধ্যে দিয়ে কিন্তু এগুলো চাষ হয়, ব্যবসাগুলো হয়। কাজে দেখা যাচ্ছে যে তারা এত কাছাকাছি থাকছে এবং সহজেই তারা মাদকাসক্ত হয়ে যেতে পারছেন। কাজে আমি বলবো যে তারা ভিকটিম, তারা এখানে অভিবাসী এবং শরণার্থীরা এখানে এক ধরনের এই ট্র্যাপের মধ্যে, এই ফাঁদের মধ্যে তারা পড়ে যাচ্ছেন এবং তারা ব্যবহৃত হচ্ছেন যারা আসল মূল হোতা তাদের হাতে।
জি আসিফ মুনির, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন আপনার মূল্যবান বিশ্লেষণের জন্যে, সময়ের জন্যে। ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন।